রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কোন বিষয় নিয়ে আলোচনা করছি তাও আপনাদেরকে জানাবো। আর আল্লাহ চায় আপনাদের কল এসএমএসগুলো আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করার চেষ্টা করব। নবীর রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله من لو يشاء أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين صدق الله العظيم
سبحان الله سبحان الله। আল্লাহ রব্বুল আলামিন, এই যে আয়াতগুলো শুনলাম, শেষের দিকে এসে আমরা প্রতিশ্রুতির কথাও জানতে পারলাম যে প্রতিশ্রুতি ভঙ্গ রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। আল্লাহ তাবারক ও তাআলা যখন আমরা কিয়ামতের ময়দানের আলোচনা শুনি, ওই সকল আলোচনার মধ্যে বেশিরভাগই আসে আল্লাহ তাবারক ও তাআলা তার প্রতিশ্রুতি রক্ষা করবেন, অর্থাৎ যা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা এই কাজ করলে কিয়ামতের ময়দানে এই উপহার পাবে, এইভাবে চললে কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথে এই ব্যবহার করা হবে, ওই সকল বিষয়গুলো নিয়ে বলা হয়েছে। আল্লাহ তাবারক ও তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, যা তোমাদেরকে বলা হয়েছে তোমরা তাই পাবে। দুনিয়াতে চলাফেরা করার জন্য আমাদের যে প্রতিশ্রুতি আমরা যাদের সাথে দেই, ওয়াদা করি, এটার ব্যাপারে কিন্তু কোরআনে পাকের মধ্যে এসেছে। তাই প্রতিশ্রুতি ভঙ্গ না করে, যার সাথেই যেমন ওয়াদা আমরা দিয়ে থাকি, তখন সেই ওয়াদাটা পূরণ করার চেষ্টা করি, প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করি। তবে নিয়ত যে আছে আপনার আমার, সে নিয়তের কথাটা আবার ভিন্ন। আপনি নিয়ত করেছেন কিন্তু করতে পারেননি, এটা আবার আলাদা একটি বিষয়। আল্লাহ তাবারক ও তাআলার এই হুকুম আহকামগুলো যেন আমরা সঠিকভাবে মানতে পারি, পালন করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, বিষয় কী তাও জানাবো আপনাদেরকে, এরপর হামদে বারী তাআলা শুনবো। মানুষের ভিতরগত যে প্রবলেমগুলো আছে, অসুবিধাগুলো আছে, গুনাহ আছে বা নাফরমানি আছে, সে রাতের অন্ধকারে ঘরের মধ্যে দরজা বন্ধ করে, সোশ্যাল মিডিয়াতে, মোবাইলে, ডিভাইসে হ্যাঁ কী করছে না না করছে, ওটা একটা মনে করতে পারি আমরা অদৃশ্য, আপনার আমার চোখের সামনে না সেটা। কিন্তু মানুষের ব্যাপারে, আমার ব্যাপারে, আপনার ব্যাপারে মানুষ যেটা দেখে স্বচক্ষে, সেটা একটা চরিত্র। আপনি যদি ভালো আচরণ করেন তো সেটা একটা চরিত্র, আর যদি আপনি খারাপ আচরণ করেন কারোর সাথে সেটা একটা চরিত্র। যদি আপনি সত্য কথা বলেন এটা একটা চরিত্র, আর যদি মিথ্যা বলেন এটা আর একটা চরিত্র। ঠিক মানুষের যেই সকল কাজগুলো দেখা যায়, মানুষ দেখতে পারে, এটা একটা চরিত্র। আর সেই চরিত্র গঠনে ইসলাম কি বলছে, আর সেই চরিত্র গঠনে আউলিয়ে কেরামের ভূমিকা কি ছিল, তারা নিজেদের চরিত্র মোবারকটাকে কিভাবে গড়ে তুলেছেন, আর তাদের সংস্পর্শে যাওয়ার পরে সাধারণ মানুষ তাদের সেই চরিত্রকে কিভাবে গঠন করতে পেরেছেন। এখানে অনেকগুলো আলোচনা, অনেকগুলো কথা, যে যার সংস্পর্শে যায় সে তার রঙে রঙিন হয়ে যায়, যে যার সাথে থাকে সে তার দিনকে অনুসরণ করে। আউলিয়ে কেরামের সঙ্গে থাকার পরে মানুষের চরিত্র কিভাবে পরিবর্তন হয়, আর আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে চরিত্র গঠনের ব্যাপারে কি ইরশাদ করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার পর তাদের চরিত্র কিভাবে পরিবর্তন করে আমিরুল মুমিনিন হয়েছেন, এটাও একটা পার্ট বিষয়। তো এই যে চরিত্র গঠন ইসলামের মধ্যে চমৎকার এক দিক, যার চরিত্র সুন্দর তাকে মানুষ পছন্দ করে, যার চরিত্র সুন্দর তাকে মানুষ সমাজের নেতা বানায়, যার চরিত্র সুন্দর উচিত নেতা বানানো, যার চরিত্র সুন্দর তাকে মসজিদের সভাপতি বানায়, যার চরিত্র সুন্দর তার কথা মানুষ মানে, যার চরিত্র সুন্দর তার সাক্ষ্য মানুষ গ্রহণযোগ্য হয়। এভাবে চরিত্র সুন্দর ব্যক্তির অনেক তো ফজিলত রয়েছে, কিন্তু চরিত্র গঠনের যে অবকাঠামো রয়েছে, চরিত্র গঠনের যে নীতিমালা রয়েছে, চরিত্র গঠনের হুকুম আহকাম রয়েছে, চরিত্র গঠনের কোরআন ও হাদিসের যে দিক নির্দেশনা রয়েছে, এটাও তো শুরুতে আমাকে জানতে হবে যে আমি কীভাবে চরিত্র গঠন করতে পারি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা অনুষ্ঠানে আজকে আলোচনা করার জন্য মোতালিব মাদানী ভাই আছেন, কোরআন ও হাদিস থেকে বিভিন্ন দিক নিয়ে তিনি চরিত্র গঠনের ব্যাপারে আমাদেরকে জানাবেন, শোনাবেন, নতুন কিছু তথ্য আজ আমরা জানবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আলোচনা যাওয়ার পূর্বে চলুন সাব্বির মাদানী ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তালা শুনি, এরপরে আলোচনা করব আজকের বিষয় নিয়ে। জি
সল্লি আলা রাসূলিনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা কারীমিনা সল্লি আলা মুহাম্মাদিন হাম বি তুমি অনন্ত তুমি অনাদি খুদা তুমি সর্বজ্ঞান, তোমার সত্তা উর্দে সবার, তোমার সত্তা উর্দে সবার, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তোমার সত্তা উর্দে সবার, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, রব্বানা রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া ইয়া, হা তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বিক্ষপাতরে, তোমার গুণগান করে সকলে চন্দ্র সূর্য বিক্ষপাতরে, তসবিহ শুক ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তসবিহ শুক ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে, তোমার চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে, জিকির সকল ফুল ফলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, জিকির সকল ফুল ফলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা,
আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদ বাড়ি তালা শুনছিলাম শাব্বির মাদানী ভাই থেকে। আল্লাহ চায় নাতের রসুলের মুখগুলো আমাদেরকে শোনাবেন, তিনি সময় দিব তাকে। আর আজকের যে বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, চরিত্র অর্থাৎ উত্তম চরিত্র, সুন্দর চরিত্র গঠন, মুতালিব মাদানী ভাই আছেন আমাদের সাথে, আমরা কিছু আলোচনা তার থেকে শুনি, এরপর নাতের রসুল শুনবেন ইনশাআল্লাহ। রাজি মুতালিব ভাই,
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি মহান রব তাআলা। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে এবং খুবই চমৎকারভাবে আপনি শুরুতে ভূমিকাও আপনি তুলে ধরেছেন যে আসলে আলোচনার বিষয় অনেক রয়েছে
জি,
এবং সমাজের মধ্যে কোন বিষয়টি ভালো, কোন বিষয়টি উত্তম, এবং উত্তম চরিত্রের একটা কিন্তু প্রথাগত বিষয় রয়েছে যে কোন কাজটি করলে পরে মানুষ আমাকে ভালো বলবে এবং উত্তম চরিত্রের ব্যক্তি হিসাবে আমাকে বলবে, সেটা কিন্তু প্রথাগত বেশ কিছু বিষয়, কার সাথে কীভাবে কথা বলতে হবে, বড়দের সাথে কীভাবে কথা বলতে হবে, ছোটদের সাথে কীভাবে কথা বলতে হবে, মা বাবার সাথে কথা বলা, মসজিদে কীভাবে যেতে হবে, কোন কাজটি করলে পরে,
রাইট,
তো এটা একটা আমাদের সমাজের মধ্যে প্রথাগত সিস্টেম এবং উত্তম চরিত্রের এই বিষয়গুলো চলে আসে। এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো আসলে আমরা পাবো কোথায়, এই শিক্ষাটা আমরা পাবো কোথায়, এবং দিন দিন আমাদের সমাজ থেকে কেন এই বিষয়গুলো উঠে যাচ্ছে, চলে যাচ্ছে। এর এক অন্যতম একটি কারণ তো হচ্ছে এটাই যে যখন যে বিষয় নিয়ে আলোচনা করা হয় তখন সেই বিষয়ের গুরুত্ব মানুষের অন্তরে গেঁথে যায়। আর আল্লাহ পাকও এই বিষয়টাই বলেছেন যে ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন,
রাইট,
যে মানুষদেরকে বোঝাও, নিশ্চয়ই বোঝানোর মধ্যে মুমিনের ফায়দা রয়েছে,
ফায়দা রয়েছে।
তো আমরা যখন যে বিষয়টা মানুষকে বোঝাবো অবশ্যই সেই বিষয়টা মানুষকে কি দিবে,
ফায়দা
দেবে। এখন যে উত্তম চরিত্র সমাজ থেকে হারিয়ে যাওয়ার অন্যতম একটি তো কারণ হচ্ছে এটা যে আউলিয়া কেরামের যে জীবনী যেটা আছে সেটা আস্তে আস্তে সমাজ থেকে উঠে যাচ্ছে, তাদের জীবনী অধ্যয়ন করা, তাদের জীবন অনুসরণ করা, তারা কখন কীভাবে কী কাজ করেছে সেই বিষয়টা আমাদের এই যে প্রজন্ম আছে তাদের না জানার কারণে আজ আখলাক হারিয়ে যাচ্ছে। এর একটা হচ্ছে যেই বিষয়গুলো সকলেই মানে, যেটা মুসাল্লামুস সুবুত যেটা বলা হয়, সকলে যেটা মানে সেই বিষয়গুলো এখন কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে, তার্কিক হয়ে গেছে। এখন আপনি নামাজ কিভাবে আদায় করতে হবে এই বিষয়গুলো তো সকলেরই জানা ছিল, সকলে একসময় ওইভাবেই করতো। যখন এই বিষয়গুলোকে আমরা তার্কিক বানিয়ে নিয়েছি, এখন এই বিষয়গুলো জানা বিষয়গুলো যখন তর্কের বিষয় হয়ে গেছে, এগুলোর মধ্যে এখন মানুষ
লিপ্ত হয়ে গেছে।
অথচ আউলিয়া কেরাম তারা তাদের জীবন কিভাবে অতিবাহিত করেছে, কিভাবে তারা তাদের জীবন গঠন করেছে, কিভাবে তারা ওই মর্যাদায় উপনীত হয়েছে, এই বিষয়গুলো আড়ালে চলে যাওয়ায় আজ আখলাক হারিয়ে গেছে,
হারিয়ে গেছে।
জুনাইদ বাগদাদি তার মায়ের সাথে কি রকম আচরণ করেছে সেটা আলোচনা হচ্ছে না, তো মায়ের সাথে কিভাবে সন্তান
আচরণ করবে
সেটা হারিয়ে গেল। বড়দের দেখলে আউলিয়া কেরাম কিভাবে সম্মান প্রদর্শন করতেন আলোচনা হচ্ছে না, আজ হারিয়ে যাচ্ছে এই বিষয়গুলো। তো দাওয়াত ইসলামী এবং মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে, যেন আমাদের সমাজে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা যেন সেই আউলিয়া কেরামের পথ অনুসরণ করতে পারে, তারা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করে আখিরাতকে গোছাতে পারে, তারই একটি প্রয়াস চলমান আছে আলহামদুলিল্লাহ। আর উত্তম চরিত্র গঠনের ক্ষেত্রে আউলিয়া কেরামগণ যে বিষয়গুলোকে অন্যতমভাবে তুলে ধরেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যেও এই ব্যাপারে বলা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা কেমন ছিল, যে চরিত্র অধিকারী হওয়ার কারণে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। কিরকম আখলাক ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আখলাক আমাদের অধ্যয়ন করা উচিত। যে আখলাক থাকার কারণে আল্লাহ পাক বলেছেন যে আপনার ভাষা হচ্ছে কোমল, সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ পাক,
আল্লাহ তাআলা দিচ্ছেন
যে আপনার ভাষা হচ্ছে কোমল। কিরকম কোমল? যদি আপনার ভাষা কঠোরই হতো তাহলে তো মানুষ আপনার থেকে চলে যেত, তার মানে আপনার ভাষা মুখ ফিরিয়ে নিত। সুতরাং আপনার ভাষা এতটাই কমল ছিল যে মানুষ আপনার কাছে আসতেছে আসছে আসছে, পরবর্তীতে পুরো আরব আপনার আনুগত্যশীল হয়ে গেছে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে আসলেই চরিত্র বা আখলাক গঠনের একটা অন্যতম ইসলামের মধ্যে গুরুত্ব রয়েছে।
এবং এটা এটা কিন্তু যুগে যুগে যারা মানতে পেরেছে এবং যারা মেনেছে এর বরকত কিন্তু তারা সবাই পেয়েছে। যদি বাবা এমন একজন ব্যক্তি হয় যার মধ্যে চরিত্র তো দূরের কথা, খারাপ চরিত্র নিয়েও তার মধ্যে চিন্তা ভাবনা, উত্তম চরিত্র তো দূরের কথা, বাবার মধ্যে বা বংশের মধ্যে উত্তম চরিত্র তো দূরের কথা, খারাপ চরিত্র নিয়েও কখনো তার মাথা ব্যথা ছিল না, কে কি বললো না বললো এটা দিয়ে তার কিছু আসে যায় না। ওই সকল বাবার ঘরে যদি একটা উত্তম চরিত্রের সন্তান আসে তখন ওই বাবার হুঁশ ফিরে যে আমার সন্তানের প্রশংসা মানুষ আমার সামনে করছে, আমার প্রশংসা করছে না, আমার সন্তানের উত্তম চরিত্র নিয়ে মানুষ আমার সামনে প্রশংসা করছে, তখন বাবা গিয়ে বুঝে আচ্ছা তাহলে উত্তম চরিত্রের এত প্রশংসা, এটা মানুষ এখনও মানতে বাধ্য যে হ্যাঁ উত্তম চরিত্রের একটা প্রয়োজন আছে এবং এর গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বললাম যে ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা মাকারিমুল আখলাক, যে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন বা আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করতে।
জি,
উত্তম চরিত্র যেগুলো রয়েছে আমরা সমাজের মধ্যে প্রচলিত যে বিষয়গুলো বলি, অনুরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যে মুমিনদের মধ্যে ঈমানের দিক থেকে পরিপূর্ণ সে ব্যক্তি যে তোমাদের মধ্যে আখলাকের দিক থেকে সর্বোত্তম। যে ঈমান পরিপূর্ণ সংজ্ঞা বা ঈমান পরিপূর্ণ করার বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি, তো সহজভাবে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে ঈমানের পরিপূর্ণতার দিক থেকে সর্বোত্তম সেই ব্যক্তি যে আখলাকের দিক থেকে সর্বোত্তম। তো আউলিয়া কেরাম বুজুর্গানে দীন যারা ছিলেন, তো এই উত্তম চরিত্র গঠনের ক্ষেত্রে তারা তিনটি বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। এক তো হচ্ছে মুহাসাবায়ে নফস, অর্থাৎ আত্মসমীক্ষা বলে বা আত্মপর্যালোচনা, নিজের আত্মাকে প্রশ্ন করা যে আমি কী করছি, কোন পথে চলছি, আমার করণীয় কী ছিল। দ্বিতীয়ত সে বিষয় হচ্ছে ফিকরে আখিরাত, আখিরাতের চিন্তা, এবং তৃতীয় হচ্ছে তাকওয়া।
জি,
এই তিনটি বিষয় উলামায়ে কেরামগণ বা আউলিয়া কেরাম যারা আছেন বলেছেন। এখন যদি আত্মপর্যালোচনার যে বিষয়টা আমরা যদি দেখি যে আউলিয়া কেরামের মধ্যে সে বিষয়টা কীরকম ছিল এবং আত্মপর্যালোচনার মধ্যে আসলে মানুষ কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারে এবং সেই ক্ষেত্রে এটা কীভাবে ভূমিকা রাখে, এবং আউলিয়া কেরামগণ যারা ছিলেন বা সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা দুনিয়ায় সুসংবাদ পাওয়ার পরও তারা কিন্তু আত্মপর্যালোচনা করেছেন মানুষকে শেখানোর জন্য যে আসলে কিভাবে গঠন করতে হবে নিজেকে। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী যদি দেখি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই সত্তা ছিলেন, তিনি যদি বলতেন যে পাহাড় স্বর্ণ হয়ে পিছনে ঘুরবে তো তারপরও কিন্তু সেটা হয়ে যেত,
হয়ে যেত,
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পাহাড় স্বর্ণ হয়ে ঘুরবে, কিন্তু তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনকে কীভাবে অতিবাহিত করেছেন, কি ছিল, কখনো পাথর বেঁধেছেন পেটের মধ্যে, কখনো
পাতার চাটাইতে ঘুমিয়েছেন, কখনো বালিশ ছাড়াই ঘুমিয়েছেন, কখনো পিঠের মধ্যে দাগ বসে যেত বিছানার, এমন ভাবেও জীবনকে অতিবাহিত করেছেন। আবার যেখানে বাদশাহী দেখানো দরকার সেখানে বাদশাহীও দেখিয়েছেন আমার নবী, যাতে উম্মতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না থাকে। উত্তম চরিত্র এমন একটা সাবজেক্ট মানুষের, যদি উত্তম চরিত্র মানে গঠনে আপনি সাকসেস হয়ে যান, তখন আপনাকে আর কখনো ওই স্লোগান লাগাতে হবে না যে কার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান কখনো লাগাতে হবে না। আজকাল তো সমাজে রাস্তায় ঘাটে এই স্লোগানটাই বেশি শোনা যায়, আমার ভাই তোমার ভাই ফুলের মতো পবিত্র, পবিত্র না অপবিত্র সেটা নিজেরটা নিজেই জানে। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার চরিত্র পবিত্র থাকতো, তবে এই স্লোগান লাগানোর প্রয়োজনই ছিল না রাস্তাঘাটে মাঠে, মানুষের মুখে 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 আপনার সে উত্তম চরিত্রের আলোচনা থাকতো। এই স্লোগান টাকা দিয়ে লাগাচ্ছেন না, প্রয়োজন নেই। আপনি নিজের চরিত্রকে গঠন করেন, উত্তম চরিত্র গঠন করেন, তবে টাকা দিয়ে সেই চরিত্রের এলান করাতে হবে না। এখন যেটা আছে, যেটা এলান করানো হচ্ছে মানুষ দিয়ে টাকা দিয়ে, যেভাবেই হোক না কেন, ভয় করুক টাকার জন্য করুক মানুষ, যে এলানগুলো করছে ফুলের মতো পবিত্র, সেই পবিত্রটা রক্ষা করা আপনার দায়িত্ব, আপনাকে গঠন করতে হবে।
আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় নেতা কি আছে,
আর কি আছে,
মানে রাষ্ট্র পরিচালনা বলি তিনি যেভাবে করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার এক অবদান রয়েছে ইতিহাসে, তাই না,
ইতিহাসের মধ্যে। এবং বলা হয়ে থাকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, ঠিক আছে, বাহিরের যারা অমুসলিম যারা আছে বা ইসলামের মধ্যে যারা নেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে বেশি যার ব্যাপারে কিতাব লেখা হয়েছে, যার জীবনী সবচেয়ে বেশি স্টাডি করা হয়েছে, সেটা হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু
আনহু।
তিনি যেভাবে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি তার অধীনস্থদের কিভাবে দেখেছেন, সেই বিষয়গুলোর আধুনিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকে এটা বলে যে উত্তম রাষ্ট্র যদি আমরা বলি, কল্যাণমূলক রাষ্ট্র যদি বলি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পরিচালনা করেছেন, তার রাষ্ট্রীয় যে ব্যবস্থা ছিল সেটাই ছিল আধুনিক এবং কল্যাণ রাষ্ট্রের অন্যতম একটি নমুনা। আচ্ছা, সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে প্রশ্ন করেছেন? আজকে তো যেটা আপনি বললেন যে কাউকে একটু সাহায্য করার পর সেটা আপনার ছবি ছড়িয়ে পড়ে চারদিকে, এবং উদ্দেশ্য এটাই থাকে যে আমি অনেক কিছু করেছি এটা মানুষ
দেখুক, চরিত্রবান ব্যক্তি আমি এটা মানুষ
জানুক এবং আমার নামে স্লোগান দেখুক। অথচ তাদের ব্যাপারে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে উমর জান্নাতি,
সুবহানাল্লাহ,
কিন্তু তারপরও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজকর্ম করার পর রাত্রে ঘরের দরজা বন্ধ করে নিজের পায়ে চাবুক মেরে জিজ্ঞাসা করতেন, হে উমর তুমি আজ সারাদিন কি করেছে বলো, আমাকে জবাব দাও। নফস এরকম একটা বিষয়, এটাকে যদি আপনি আসলে লাগাম না ধরেন, তাহলে এটা লাগামহীন ভাবে আপনাকে এদিক সেদিক ঘুরাতে থাকবে। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সত্তা যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট, তিনি নিজেকে এভাবে প্রশ্ন করছেন, উমর সারাদিন তুমি কি করেছে এখন আমাকে জবাব দাও, তখন এভাবে তিনি করতেন। অনুরূপভাবে আহনাব বিন কায়েস রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার জীবনী যদি দেখি, আসলে তারা এক একজন হচ্ছে আমাদের জন্য আয়না তাদের জীবনীটা, যদি তাদের জীবনীর সাথে আমার জীবনীটা তুলে ধরি, তখন আমি দেখতে পারবো যে আসলে আমার চরিত্র কীরকম, আমার চেহারা কীরকম, আর তাদের কীরকম ছিল। আহনাব বিন কায়েস রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি সারাদিন জীবন অতিবাহিত করার পর যে রুটিন ছিল, রুটিন মোতাবেক চলার পর, আর তাদের রুটিন তো ওই রকমই ছিল, নামাজ, রোজা, তারপরও রাত্রিবেলায় আগুন প্রজ্বলিত করে সেখানে হাত ধরতেন, আর হাত ধরে জিজ্ঞাসা করতেন যে তুমি এই কাজটা কেন করেছ। এখন চিন্তা ভাবনা করলে তো অনেক কিছু বেরিয়ে আসে, আপনি সারাদিন কাজ করার পর যখন শুবেন, তখন যদি আপনি হিসাব লাগান যে আজকে আমি সারাদিন কি করেছি কি করে, তখন কিন্তু আপনার যে নফসে মুলামাত যেটা আছে বা আপনার যে বিবেক যেটা আছে, সেটা আপনাকে কিন্তু প্রশ্ন করবে যে এই কাজটা হয়তো, বা আপনাকে বলে দিবে এই কাজটা ঠিক হয়নি। তো অনুরূপভাবে আউলিয়া কেরাম তো তারা ফিকরে আখিরাত বলি আর এই ভাবে তারা পর্যালোচনা করতেই থাকতেন, তো তিনিও রাত্রে বেলায় এরকমভাবে আগুন প্রজ্বলিত করে ভাবতে থাকতেন যে আমার আজকে আসলে কোন কাজটা করা উচিত ছিল না, তখন নিজেকে এভাবে ধরে বলতেন যে তুমি বলো এই কাজটা কেন
করলে,
কেন তুমি করলে,
আল্লাহ
তোমার কি এই কাজটা করা আদৌ কি ঠিক হয়েছে। তখন এভাবে তারা পর্যালোচনা করতেন আর শপথ করতেন যে আমি ভবিষ্যতে এই ধরনের কাজ আর কখনো
যদি করব না। মুতালিব ভাই, যদি আমরা ওই সকল ব্যক্তিদেরকে অনুসরণ অনুকরণ করতে পারি এবং তাদের পথে আমরা চলতে পারি, তবে আজও পৃথিবীর জমিনে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলার না কাউকে রেখে গেছেন বংশধর, না তার পিছনে এত কোনো লোক ওইভাবে যেভাবে আমরা স্লোগান দেওয়াই এইভাবে ছিল, কিন্তু শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা নিজের চরিত্র গঠন করেছেন। সেই চরিত্রের উত্তম চরিত্র দেখে আজ পুরো বাংলাদেশের মানুষ শাহজালালের নামে স্লোগান দেয়, তাই না? নারা লাগায় না শাহজালালের নামে। এমনিভাবে প্রত্যেক আউলিয়া কেরামকে দেখেন, আজকে আলা হজরতকে দেখেন, ইশক ও মহাব্বাত আলা হজরত আলা কেন বলে, তাদের উত্তম চরিত্র তারা গঠন করে গেছেন, এটা মানুষ দেখছে আর এ থেকে মানুষ উপকার অর্জন করেছে। এখন মানুষ তার নামে স্লো, এতে নিঃস্বার্থ স্লোগান যেটাকে বলে, না টাকা আছে এখানে, না অর্থ আছে এখানে, না কি কোনো দিনও আলা হজরতের নামে স্লোগান লাগাতে গেলে লাগালে কখনো না মসনদেশে বসতে পারবে, এসব কিছু এর মধ্যে নেই। নিঃস্বার্থভাবে স্লোগান এদের নামে মানুষ লাগা যায়। গাউসে পাকের ব্যাপারটা দেখেন, গাউসে পাকের প্রত্যেকটা প্রোগ্রামে, যেগুলো রেকর্ডেড প্রোগ্রাম আপনারা দেখবেন, প্রত্যেকটা প্রোগ্রামে স্লোগান রয়েছে গাউসে পাকের ব্যাপারে। এবার মানকাবাতের মধ্যে স্লোগান রয়েছে, তার ব্যাপারে নারা লাগানো হচ্ছে। এই যে স্লোগানগুলো লাগানো হচ্ছে, এটা নিঃস্বার্থভাবে, এটা প্রেম ভালোবাসার দিক থেকে লাগানো হচ্ছে। এর মধ্যে কোনো ভেজাল নেই, এর মধ্যে কোনো অহংকার নেই, এর মধ্যে কোনো আর্থিক সাপোর্টের কোনো চিন্তাভাবনা নেই, কোনো কিছু নেই। এই এই রকমের যদি চরিত্র আমরা গঠন করতে পারি, তবে আমাদের টাকা দিয়ে স্লোগান কিনতে হবে না, মানুষ আমাদেরকে ভালোবাসে এরপর আমাদের নামে স্লোগান দেবে। আমরা অনুষ্ঠানে একটি নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা কল শুনে আবারও আলোচনার দিকে ফিরব। আল্লাহ চাই। জি সাব্বির ভাই।
খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রসুল তিনি, শফিয় তিনি কসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার গ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান। প্রতিটি ফুলে রয়েছে তার পাখিদের মুখে তারি গুণগান, খোদা স্বয়ং করে তার গুণগান, খোদা স্বয়ং করে তার গুণগান, মানুষের দিলে মুকিম তিনি, খোদার প্রিয় আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রসুল তিনি, শফিয় তিনি কসিম তিনি। আবেদন করার নাই কোনো দরকার, সবই জানেন সব নবীদের সরদার। আবেদন করার নাই কোনো দরকার, সবই জানেন সব নবীদের সরদার। আলিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম। রহিমতিনি খেতাব দিয়েছে খুদা আজিমতিনি খুদারে ইয়ো নবী আমাদের খুদারে প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি নবীয়তিনি রসূলতিনি নবীয়তিনি রসূলতিনি শফীয়তিনি কাসীমতিনি।
সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু পবিত্র নাম মোবারকের মাধ্যমে এই কালামটি আমরা শুনলাম। আল্লাহ তাবারক ও তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নামগুলো রয়েছে এবং আল্লাহ তাবারক ও তাআলার দেওয়া পক্ষ থেকে, হ্যাঁ, এগুলো নিয়ে রবিউল আউয়ালও কিছু আলোচনা হয়েছে এ ব্যাপারে। এগুলো যদি জানতে পারি আমরা, একসময় যদি অধ্যয়ন করতে পারি এক একটা নামের ফজিলত, মানে যেন অনুষ্ঠানও আছে সম্ভবত প্রিয় নবীর নাম নিয়ে, একটা তো রয়েছে নামে মোহাম্মদ নিয়ে, আরও একটা আছে ইমরান মাদানী ভাই সম্ভবত করছিলেন, তো আমরা এই অনুষ্ঠানগুলো দেখি। এবং জি,
একবার যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ৭০টি নাম রয়েছে যে নামগুলো আল্লাহ পাকেরও রয়েছে, তো আল্লাহ পাকের ৭০টি নাম আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, এবং সেগুলো উলামায়ে কেরামগণ কোরআন থেকে সাব্যস্ত, যখন কোরআনের আয়াত থেকে থেকে দেখিয়েছেন যে এই নামটা দেখেন আল্লাহ পাকেরও আছে, এই যে কোরআনে পাকের মধ্যে সেম নামটা আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি
সুবহানাল্লাহ,
আমরা জানি আল্লাহ পাকের একটি নাম করিম, আবার দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছে ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, যেটা রাসূলে করিমের কথা, আবার আল্লাহ পাক বলেছেন যে আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি রাউফ, তিনি রাউফ, আল্লাহ পাকের একটি নাম। আবার দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে রউফ, তিনি বিসমিল্লাহির রহমানির রহিমের ক্ষেত্রে রহিম আমরা দেখি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রহিম, আল্লাহ পাকের নাম আজিজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আজিজ বলেছেন, আল্লাহ পাক আজিম যেমনটা এখানে বলছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তো এই নামগুলো যখন কোরআন থেকে এক একটা মিলে দেখে আসলে তখন বুঝে আসে।
এই ব্যাপারে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা চমৎকার বলেছেন, কোরআনের যে আয়াতে কারিমা উত্তম চরিত্রের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সেখান থেকে সাহাবা একরাম সিটা ফোটা পেয়েছেন, সেখান থেকে সাহাবা একরাম হয়েছেন সোনালী যুগের মানুষ, সেখান থেকে পরবর্তী জমানার লোকেরা পেয়েছেন, তারা হয়েছেন ওই জমানার এক একজন ইমাম, এরপরে যারা পেয়েছেন তারা হয়েছেন কুতুব গাউস, এভাবে না, বর্তমান সময়ে যদি সেই আউলিয়ে কেরামের উত্তম চরিত্রের সিটাফোটা কোনো ব্যক্তির উপরে পড়ে, সে হয়ে যায় আলা হযরত, সে হয়ে যায় শাহজালাল ইয়ামিনি, সে হয়ে যায় সাইদি আমির আহলে সুন্নাহ। তো এইভাবেই উত্তম চরিত্রগুলো ধারাবাহিকভাবে মানুষের কাছে অর্জন হয়, মানুষ অর্জন করে আউলিয়ে কেরামের সোহবতে। কিছু কল আছে দর্শক শ্রোতার, কয়েকটা কল শুনবে, এরপর মুত্তালিব ভাই থেকে উত্তম চরিত্র গঠন নিয়ে কিছু কথা শুনবো। জি, কল শুনিয়ে দিন।
আল্লাহ
তালা কবুল করুক, নিজেদের ঘরের মধ্যে এই চ্যানেলটাই চলে, ওই অনুষ্ঠানগুলোই দেখেন আপনারা, ভালো লাগে, অবশ্যই সবসময় মাদানী চ্যানেলই দেখবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, যা এখান থেকে বলা হয় বোঝানো হয় দিক নির্দেশনা দেওয়া হয় এগুলোর উপরে আমল করারও আমরা চেষ্টা করব। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ হুসেন, আমি একটি মার্কাবা শুনতে চাই। ঈদের সালোমা আলা হজরতের।
সুবহানাল্লাহ, কি যে সানোমান আলা হজরতের! আলা হজরত রহমতুল্লাহি তাআলাও তার উত্তম চরিত্রের মাধ্যমে যে আকিদার খেদমত করে গেছেন, এরপরে মাদ্রাসার ইলিমের খেদমত করে গেছেন, উত্তম চরিত্র গঠনের মাধ্যমে যে আপনার নাতে রসুলের খেদমত করে গিয়েছেন, এগুলো তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা যাদের অন্তরে গেঁথে গেছে তারা আলা হজরতকে কখনো ভুলবেন না, ভুলতে পারেনও না। ইনশাআল্লাহ তাআলা মানকামত আজকে শোনাবো আপনাকে, পরবর্তী কল দেন।
আমার নাম আবুল বাশার, আমি তো আপনাদের চ্যানেল দেখি সবসময় ইনশাআল্লাহ। আমার ওয়াইফ তো সবসময় আমার চেয়ে বেশি দেখে, আমার জন্য ফ্যামিলির জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আপনার চেয়ে আপনার ঘরের মানুষরা মাদানী চ্যানেল বেশি দেখে, আপনাকেও বেশি দেখতে হবে। তারা যদি মাদানী চ্যানেল দেখে 100 সুন্নত শিখতে পারে তো আপনাকেও তো 100 সুন্নত শিখতে হবে, এই জন্য আপনাকেও অনেক সময় দিতে হবে মাদানী চ্যানেলকে। আল্লাহ তাআলা বরকত দিক। পরবর্তী কল দেন।
আমি এখন মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি গান আমি শুনতে চাই, আমিও হজে যাব।
আমিও হজে যাব, আচ্ছা আচ্ছা, এমন একটি কালাম আছে মনে, আমিও হজে যাব। হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে শোনাবো, সাথেই থাকুন। জি, আরেকটি কল দেন।
মোহাম্মদ আলামিন, আমি আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে, আমার পরিবারের সবাই দেখে তাদের কাছেও ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো হতে পারি।
আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহর পথে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, যেন এভাবে করে ইলমে দিনের পথে চলতে পারেন, ইলমে দিন শিখতে পারেন এবং দিনের খেদমত করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে আলিমে দিন মুফতি ইসলাম হিসাবে কবুল করুক। অনুরোধের কালামগুলো আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা একটু পরে সাব্বির মাদানী ভাই থেকে। এর আগে আর একবার আলোচনা শুনতে চাই মোতালিব ভাই থেকে, উত্তম চরিত্র গঠন। আচ্ছা মোতালিব ভাই, উত্তম চরিত্র গঠনে যদি উত্তম চরিত্র কেউ গঠন করতে পারে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এর তো অনেক উপকার, তাই না? যদি উত্তম চরিত্র গঠনে রাষ্ট্রীয় ভূমিকা কেউ পালন করতে পারে, হয়তোবা ওই রাষ্ট্রে চোরের বিচার হবে না, হয়তো ওই রাষ্ট্রে ডাকাতের বিচার হবে না, হয়তো ওই রাষ্ট্রে ব্যভিচারের বিচার করা লাগবে না, যদি উত্তম চরিত্র রাষ্ট্রীয়ভাবে দেখি আমি, তাই না? আচ্ছা, উত্তম চরিত্র যদি সামাজিকভাবে দেখি, তো সমাজের মধ্যে যেই বিশৃঙ্খলাগুলো আছে, কেননা এই সমাজটা উত্তম চরিত্র, এমন একটা গ্রাম বাংলাদেশে আছে যেখানে আজও পর্যন্ত চোরের বিচার হয়নি, তার কারণ ওই এলাকায় চোর নাই এবং চোর আসেও না, চুরি হয় না, ওই এলাকায় চোরের বিচার আজ পর্যন্ত হয়নি। এরকমের বিশেষ বিশেষ কিছু গ্রাম আছে বাংলাদেশে, যেমন একটি মসজিদের কথা শুনছি, আজকে মনে হয় 57 বছর ধরে ওই মসজিদে কন্টিনিউ কোরআনে পাকের তেলাওয়াত চলতে থাকে, হাফিজে কোরআন রাখা আছে এবং একজনের পর একজন আসতে থাকে এবং কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকে, সম্ভবত 57 বছর ধরে কন্টিনিউ কোরআনে পাকের তেলাওয়াত চলতেছে। উত্তম চরিত্র গঠনে সামাজিক পরিবর্তন, পারিবারিক পরিবর্তন, যে পারিবারিক পরিবর্তন যেই যে অসুবিধাগুলো প্রবলেমগুলো ঘরের মধ্যে হচ্ছে, ঝগড়াঝাটি বলি, ছাড়াছাড়ি বলি, সংসার ছিন্ন করা বলি, আত্মীয় সম্পর্ক নষ্ট করা বলি, এগুলোর সাথে তো চরিত্রের একটা গঠন আছে না, সম্পর্ক আছে। চরিত্র ভালো আছে তো সে পারিবারিক যে ঝামেলাগুলো আছে এগুলোর মধ্যে সে জড়াবে না। তার আমি যদি এখন এগুলো করতে যাই তো আমার উত্তম চরিত্র কোথায় গেল, তাই না? কাউকে ধমক দেওয়া, কারোর সাথে মারামারি করা, তো এই উত্তম চরিত্র ঘর থেকে নিয়ে, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে এই উত্তম চরিত্র কতটা জরুরি দেখেন? কিন্তু আজ আমরা উত্তম চরিত্র গঠন করা ছেড়ে দিয়ে আজ আমরা দুনিয়ার পিছনে লেগে আছি।
জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি ঘটনা খুবই চমৎকার বর্ণনা করেছেন। এক বাদশাহ ছিল, সে খুবই সচেতন হয়ে চলতো, যেমনটা আসলে রাষ্ট্রে উত্তম রাষ্ট্র হওয়ার জন্য যারা প্রধান আছে তাদের আসলে উত্তম হওয়াটা জরুরি। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী যদি দেখিতে, তার রাষ্ট্র এত চমৎকার কেন হয়েছিল, তিনি উত্তম ছিলেন, তার আখলাক উত্তম ছিল, যার কারণে আর ওইভাবে বলতে হয়নি বা ওই শাস্তির বিধান যে করে ফেলবো, পরস্থ যারা আছে যদি সে ভালো হয় অধীনস্থরা এমনি ভালো হয়। তো সেই ব্যক্তির ব্যাপারে বলছেন যে বাদশাহ ছিল, খুবই ভালো বাদশাহ ছিল এবং সকল কিছুর ক্ষেত্রে সে নিজের হিসাব নিত এবং খুব সুন্দরভাবে আর কি বিষয়গুলো পরিচালনা করতেন। একদা তিনি শিকারে বের হন, শিকারে যাওয়ার পর খাবারের সময় হয়, তো খাবার তো খুবই সব কিছু চমৎকার ছিল, তো খাবারের সাথে যে নুন খাবার যে সুন্নত যেটা আছে, লবণ খাবার যে সুন্নত যেটা আছে, সেটা ছিল না। না থাকার কারণে তিনি একজনকে বললেন যে লবণের ব্যবস্থা করো। তো লবণের ব্যবস্থার কথা যখন বললেন এবং সাথে সে ব্যক্তিকে এটাও বলে দিলেন যে তুমি যার থেকে লবণ নিবে এর মূল্য তুমি অবশ্যই পরিশোধ করবে, এর মূল্য তুমি অবশ্যই পরিশোধ করবে। তো সেই ব্যক্তি সামান্য একটু লবণ খোঁজার জন্য যায় এবং খুঁজে লবণ নিয়ে আসে। নিয়ে আসার পর তাকে বারবার জিজ্ঞাসা করে যে তুমি কি আর মূল্য পরিশোধ করেছো। কয়েকবার যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এই লবণের মূল্যের ব্যাপারে আপনি বারবার জিজ্ঞাসা করছেন, এটা তো সামান্য একটু লবণ, এটার আবার কিসের মূল্য পরিশোধ করতে হবে, বা দিলেও তো কেউ নিবে না। তখন বাদশাহ তাকে নসিহত করে বলেন যে আমি যদি তোমাকে বলতাম যে তুমি লবণ নিয়ে আসো আর এটা মূল্য পরিশোধ করতে হবে না, তো যারা অধীনস্থ আছে যদি এটা বলা হয় তাহলে সে পুরো গড় নিয়ে চলে আসবে,
পুরো লবণের ফ্যাক্টরি নিয়ে
চলে আসবে। আমি যদি বলি যে তুমি একটি ডিম নিয়ে আসো গিয়ে, তাহলে যারা অধীনস্থ আছে সে ডিম না, পুরো মুরগি যা আছে সকল কিছু নিয়ে চলে আসবে। তো উপরস্থ যারা আছে তারা যদি একটু সামান্য অন্যায়ের হুকুম দেয়, তখন যারা নিচে আছে আর মানুষ
হুকুম দেওয়া লাগবে না, অন্যায়টাকে যদি সে স্বাভাবিকভাবে মেনে নেয়,
মেনে নেয় প্রশ্রয়
তবেই হবে। একটা অন্যায়কে যখন কোনো উপরস্থ দায়িত্বশীল ব্যক্তি অন্যায়টাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে, তার অধীনস্থরা মনে করবে আজকে আমি 5 লাখ টাকার অন্যায় করেছি, এটা আমার উপরস্থ যারা আছে তারা স্বাভাবিকভাবে নিয়েছে, আগামীকাল 5 কোটি করবে এটা স্বাভাবিকভাবে
নিয়ে নিবে,
এভাবে চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
ওই যে বাদশার ব্যাপারে তিনি বর্ণনা করেন যে বলে যে এই জন্য আমি বলছি যাতে এটা হয়ে যায় যে যে কোনো কাজ করার ক্ষেত্রে কোনো কিছু নিতে এটা অবশ্যই মূল্য পরিশোধ করতে
হবে,
এটা যেন কারোর মনে গেঁথে না যায় যে কারো থেকে বিনামূল্যে কিছু নেওয়া আমাদের জন্য বৈধ রয়েছে। আর যদি এটা বাদশাহের রাজত্বের মধ্যে যদি প্রচলন হয়ে যায় তাহলে আমার রাজত্ব ঠিক থাকবে না। আরও একটি বাদশাহর ঘটনা এরকমভাবে বর্ণনা করেন যে আসলে উত্তম চরিত্র গঠনে তাদের ভূমিকা কীরকম ছিল এসব লেখকদের বা এইসব বুজুর্গদিনের। তিনি আরও এক বাদশাহর ঘটনা এভাবে বর্ণনা করেন যে এক বাদশাহ এক ব্যক্তির মৃত্যুদণ্ড প্রদান করলো, যে তাকে মৃত্যুদণ্ডই দেওয়া হবে। তখন তার অ্যারেঞ্জমেন্ট যেটা মৃত্যুদণ্ড দেওয়ার সেটা করা হলো। তো যখন ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসিতে ঝুলানো হবে, তখন সে ব্যক্তি বাদশাহকে যা তা বলছিল, আর তার পাশে এক ব্যক্তি ছিল বসা, আর সে এমনভাবে কথা বলছে বা এমন কথা বলছে বাদশাহ সেই ভাষা বুঝতে পারছিল না। তখন তাকে বললো আচ্ছা বলো তো এই ব্যক্তি কী বলছে আমাকে বলো। তখন পাশে যে ছিল তিনি বললেন যে ব্যক্তি এই মৃত্যুর আগেও আপনার প্রশংসা করছে।
আল্লাহ,
অথচ বলছে কিন্তু মন্দ কথা, কিন্তু এখন জানে যে এই মুহূর্তে যদি বাদশাহকে এই কথাটা বলা হয়
ভালো হয়,
তাহলে তো একে আরো কঠিনভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন তিনি বললেন যে তো আপনার প্রশংসা করছে।
আচ্ছা,
তো যখন এই ব্যক্তি ডান দিক থেকে বললো যে আপনার প্রশংসা করছে, বাম দিকে আরেকজন ছিল,
আচ্ছা,
সে বললো তো প্রশংসা তো করছে না বাদশাহ, সে আপনাকে নিয়ে যা তা বলছে।
আচ্ছা,
তখন বাদশাহ বললেন যে আমি একে মাফ করে দিয়েছি, তো এই ব্যক্তিকে আমি মাফ করে দিয়েছি যখন ওই ব্যক্তি বলেছিল যে আপনার প্রশংসা করছে, মৃত্যুর আগ মুহূর্তে আমার প্রশংসা করছে, তো ওই ব্যক্তিকে মাফ করে না করে তো কোনো উপায় নেই। আর যখন ওই ব্যক্তি বললো বাম দিক থেকে যে আপনাকে তো গালি দিচ্ছিল, তখন বলল যে মিথ্যা বলেছে, সে যদিও মিথ্যা বলেছে তারপরও সে সঠিক কাজ করেছে, মিথ্যা বলার মাধ্যমে সে একজন ব্যক্তিকে বাঁচাতে চাচ্ছে, সুতরাং এ হকের উপরে আছে।
আল্লাহ,
তো অনেক ক্ষেত্রে মানুষের উপকার করার জন্য এভাবে যে বলা যে উত্তম চরিত্র আসলে কীরকম হওয়া উচিত, মানুষের কল্যাণ আপনি কথার মাধ্যমে করুন, আপনার কথার একটি মাধ্যমে যদি কারো কল্যাণ হয়, কেউ যদি বেঁচে যায়, তো সেটা তো আমাদের করা উচিত।
জি জি, যেটা যেখানে শরীয়ত আপনাকে আগে পিছে বলার, আগে পিছে মানি হলো যদি শরীয়ত যেখানে মিথ্যার অনুমতি দিয়েছে সেখানে তো বলতে পারবে, দুই এক জায়গাতে যেখানে যেন অনুমতি,
সেটাও তো অনেক একটা দূরের বিষয়, কিন্তু আজকে তো দেখা যাচ্ছে যে যেটা হক করেছে মানুষ
উপকারের জন্য একজনের ভালোর জন্য, সে তার দোষটা গোপন করবে তো দূরের কথা, যে দোষ তার মধ্যে নেই সেই দোষটাকে গোপন করে দেয় না,
সে দোষটাও অপমান করে এবং তার চোখের সামনে কেউ কোনো একজন ভালো থাকবে এটা সহ্য হয় না, নফস এটা মেনে নিতে চায় না যে অমুকে কেন ভালো থাকবে আর আমি কেন এর মধ্যে থাকব।
উত্তম চরিত্র নিয়ে যদি নিজের ব্যাপারে আলোচনা করা হয় যে নিজের উত্তম চরিত্র, তো সেখানে মোতালিব যে বিষয়গুলো বললেন যে আর এক ব্যক্তিকে ফাঁসি থেকে বাঁচানোর জন্য সে সেখানে বলল এই ব্যক্তি তো আপনার প্রশংসা করছে, এই যে এই উদ্দেশ্যে বলছে যেন এই ব্যক্তির ফাঁসি থেকে মৃত্যুদণ্ড থেকে যেন সে বেঁচে যায়, আর বাদশাহ এটাই করলেন, বিচারক এটাই করলেন যে তাকে মুক্তি দিয়ে দিলেন। আজ আমাদের সামনে এমন ঘটনা যদি ঘটে, এটা তো অনেক বড় কিছু। সামান্য কোনো বিষয়ে আমরা এমনভাবে নিজের চরিত্রকে তুলে ধরি যে মানে লোভ আর সামলাতে পারি না, সেখানে মিথ্যা বলতে হলো তার ব্যাপারে মিথ্যা বলি, এরপরে আজে বাজে কথা বলতে হলো তার ব্যাপারে বলি, আর যদি কোনো মতে একটু দুশ্মনী থাকে তো তাকে ছাড়াই যাবে না, যেভাবে হোক তার মধ্যে যে অপরাধগুলো নেই সেগুলোও তাকে তার ব্যাপারে বলতে হবে যেন সে ফেঁসে যায়। উত্তম চরিত্র গঠন যেমনিভাবে সহজ তেমনিভাবে কঠিন। যদি উত্তম চরিত্র গঠনের ব্যাপারে আউলিয়ে কেরামের অনুসরণ অনুকরণ করতে পারেন তবে খুবই সহজ, আর যদি আউলিয়ে কেরামের মহাব্বত অন্তরে না থাকে তবে উত্তম চরিত্র তো আসবেই না ভিতরে। এটা অনেক বড় একটা শর্ত, উত্তম চরিত্র গঠনের একটা দিক এটা। যদি আউলিয়ে কেরামের মহাব্বত অন্তরে নাই মোতালিব ভাই, তবে ওই ব্যক্তি কখনো উত্তম চরিত্রের অধিকারী হতেই পারবে না, কখনো হবেই না। সে
আমি শুরুতে একটা কথা বলেছিলাম না যে আসলে সবকিছু এখন আমরা ওই অন্যদিকে নিয়ে গিয়েছি। আমি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী এক জায়গায় বর্ণনা করছিলাম যে তিনি এভাবে নামাজ আদায় করতেন, যে ইশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন তিনি, এবং কখনো কখনো তিনি এক পায়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন এবং সেখানে তিনি সম্পূর্ণ কোরআন খতম করেছেন। আচ্ছা, যখন এটা বললাম যে তখন আউলিয়া কেরামের প্রতি বিদ্বেষ কিরকম তৈরি হয়ে গেছে মানুষের মনে, সে বলছে যে এই যে ইমাম আজম যে এই কাজটা করেছেন এটা কোথায় আছে,
দলিল কি,
দলিল কি, আল্লাহু আকবার, যে কোথায় আছে? আসলে এই বিষয়গুলো আলোচনা হয় না, তো এই জন্য এখন যদি বলা হয় যে এই যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ের দরজা বন্ধ করে তিনি নিজেকে চাবুক মেরে জিজ্ঞাসা করেছেন তুমি সারাদিন কি করেছো, আমরা যদি দেখি যে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরও যখন কবরস্থান দেখতেন তখন কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে
যেত পানিতে।
এখন তাকে বলা হয় যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন করতে কোথায় দেখেছে? আপনি একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে গায়ের যে চাদর আছে সেটা সরিয়ে উত্তপ্ত রোদের মধ্যে পাথরের মধ্যে শুয়েছিলেন এবং শুয়ে শুয়ে নিজের নফসকে বলছেন, আচ্ছা এটা বর্ণনা করেছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন নিজের নফসকে বলছেন হে নফস যে তুমি তো রাত্রে আমার সাথে খুবই মিথ্যা কথা বলো, তো এখন তোমাকে আমি শাস্তি দিচ্ছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন, তো বললেন ওই সাহাবীকে রেখে তুমি এটা কি করছো? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল নাফস আমার সাথে রাত্রে ধোকা দেয় আমাকে, তো আমি তাকে শাস্তি দিচ্ছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে আর আল্লাহ পাক তোমাকে নিয়ে ফখর করছেন। তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে বললেন যে তার কাছে তাকওয়ার যে যাদের আছে পাথাও যেটা আছে সেটা সংগ্রহ করে নাও। তখন সাহাবায়ে কেরাম তার কাছে যান এবং একে 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 সাহাবাকে তিনি দোয়া দিতে লাগলেন। তখন প্রত্যেক সাহাবাকে বললেন যে তার কাছ থেকে দোয়া নাও। তখন তিনি আল্লাহ তাআলার দরবারে তাকওয়ার জন্য ভালোভাবে যেন জীবন অতিবাহিত করতে পারে এই দোয়া করলেন। এখন এই যে তাকওয়া তাসাউফের শিক্ষা কিন্তু আমরা সাহাবায়ে কেরামের জীবনী থেকে পাই,
একদম একদম,
যদিও সাবজেক্ট তখন পর্যন্ত আলাদাভাবে তাসাউফ ছিল না কিন্তু তাসাউফের সকল কাজ সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, পরবর্তীতে আউলিয়া কেরামের জীবনীর মধ্যে পাওয়া যায়। এভাবে তারা নিজেদেরকে গঠন করেছেন যেন নফস কোনোভাবে ধোকা দিতে না পারে। আমরা যদি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর মধ্যে দেখি বা হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবী রাসূল ছিলেন তিনি একবার তাহাজ্জুদের নামাজ তার থেকে ছুটে গেল, তাহাজ্জুদের নামাজ নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ তার থেকে ছুটে যাওয়ার কারণে তিনি এক বছর যাবত রাতে ঘুমাননি, নিজের নফসকে কন্ট্রোল করা। এই যে আউলিয়া কেরাম যারা রয়েছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তারা এগুলো কোথায় পেয়েছেন, হাদিসে কি আছে, আপনি একটু সামনে অগ্রসর হয়ে দেখুন যে সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনকে কিভাবে অতিবাহিত করেছে। তো পরবর্তীতে আউলিয়ে কেরাম সেই নকশা কদমে তো
চলেছে
আর নকশা কদমে চলার কারণে তারা ওলি হয়েছে, অন্যথায় কিন্তু ওলি হওয়ার কোনো সুযোগ নেই। তাদেরকে
মহব্বত করলেই আপনার চরিত্র গঠন সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে। আর আউলিয়ে কেরামকে মহব্বত না করতে পারলে বা অন্তরে আউলিয়ে কেরামের মহব্বত না থাকলে আপনার চরিত্র গঠন সুন্দর কখনো চরিত্র সুন্দর হবে না আপনার, এটা লিখে নিতে পারেন। যাদের অন্তরে আউলিয়ে কেরামের মহব্বত নেই, বিদ্বেষ আছে, তারা কখনো সুন্দর চরিত্রের মানুষ না। যাদের অন্তরে আউলিয়ে কেরামের মহব্বত নেই তাদের চরিত্র ভালো না, চরিত্র ভালো না, এরপরে যে যে কাজগুলো ঘটে তাদের মাধ্যমে এগুলো আপনাদের সামনে একদম প্রকাশিত, আজকাল দেখা যায় মিডিয়াতেও এগুলো চলে আসে, এর কারণ কি, এর পিছনে রহস্য কি, তাদের অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা নেই। আর একটা কথা এখানে, আউলিয়া কেরামের ভালোবাসা যার অন্তরে নেই তার চরিত্র উত্তম হতে পারে না, আর যার উত্তম চরিত্র হতে পারে না তার অন্তরে দেশপ্রেমও নাই। দেশপ্রেমের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিসে মোবারাকা, নিজের দেশকে ভালোবাসার ব্যাপারে, যার অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা নেই তার অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা নেই, যার অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা নেই তার অন্তরে দেশপ্রেমও নেই। তো এখন যদি একটু মিলাতে যান বা মিলিয়ে দেখতে চান তবে আপনারা দেখতে পারেন, যাদের অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা নেই আজকে তাদের দূর চরিত্র, আজকে তাদের অসৎ চরিত্র কিভাবে মানুষের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে এবং মিডিয়াতেও আজকাল চলে আসছে।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শিক্ষা এটা যে দেশপ্রেম কেমন হওয়া উচিত,
জি কেমন হওয়া উচিত,
যে যখন তিনি মক্কা ছেড়ে যাচ্ছিলেন তো আল্লাহ পাকের আদেশ হিজরত করতে হবে, কিন্তু যাচ্ছিলেন আর বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর তিনি বলছিলেন যে এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের,
অর্থাৎ
তুমি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের শহর, আজ যদি আমার গোত্র তোমার থেকে আমাকে এভাবে তাড়াতে আমাকে চলে যেতে বাধ্য না করতো তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে
যেতাম না।
দেশপ্রেমের কি নমুনা একটা কথা। আর তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে করে বলছিলেন, এক ব্যথা ছিল হৃদয়ের
মধ্যে।
তো দেশপ্রেম তো এটা থাকবে, এবং আউলিয়া কেরাম তারা তাদের দেশকে ভালোবেসেছেন, দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন, নিজের কাছের মানুষ যারা ছিল তাদের ভালোবেসেছেন।
এটা একটা নমুনা কেমন, প্রত্যেক আউলিয়া কেরাম যখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে নেকির দাওয়াত দিতে গিয়েছেন, মানুষের সংশোধন করতে গিয়েছেন, কিন্তু নিজের দেশের নামটাকে মুছেন নাই, নিজের নামের সাথে রেখেছেন শাহজালাল। শুধু শাহজালাল হতে পারতো না, ইয়ামেনি তো আছেন। এখন এইটাই তো দেশপ্রেম, যে নিজের নামটা, নিজের দেশটা নিজের নামের সাথে লাগিয়ে রেখেছেন, ইয়ামেনি দিয়েছেন। এভাবে অনেক আউলিয়া কেরামের নামের সাথে তাদের দেশের যে জন্মস্থানের এই নামগুলো পাওয়া যায়। আমরা অনুরোধের কালামগুলো শুনি, এরপরে শেষ কিছু কথা শুনে, আলোচনা শুনে আমরা সালাতু সালাম পাঠ করবো ইনশাআল্লাহ। জি সাহেব,
ওলি দিগের রাজা মহারা লোমুদের সালাম খানি আবদুল কাদের জিলানি, আবদুল কাদের জিলানি কৃপা করে রাখো মুদের লাজ, কৃপা করে রাখো মুদের লাজ, ও গো কুতুবে রব্বানি আবদুল কাদের জিলানি, আবদুল কাদের জিলানি রসুল পাকের তুমি পিয়ারা, মৌলালির নয়ন তারা রসুল পাকের তুমি পিয়ারা, মৌলালির নয়ন তারা মা ফাতিমার প্রাণের দোলা, হাসান হুসাইনের জিগর পড়া, হাসান হুসাইনের জিগর পড়া সর্বগুণে, সর্বগুণে গুণানিত, সর্বগুণে গুণানিত তুমি মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, হা আব্দুল কাদের জিলানি, ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি বড় আশা যে মনে আমিও হয়ে যাব, বড় আশা যে মনে আমিও হয়ে যাব, কাঁদি বসে নির্জনে আমিও হয়ে যাব, নাই কোনো
ঈদের অনুষ্ঠান করছিলাম রেকর্ড, তখন এক জায়গায় রেকর্ড ছিল, তখন একটা নাথ পড়েছিলেন, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা,
এক দুই পঙ্ক্তি যদি শোনানো সম্ভব হয়, কোন কালামের কথা বলছে আমিও শুনিনি।
সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, 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 ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, মদিনার শীতল হাওয়া পেতে চায় মন আমার একবার ছোঁয়া, মদিনার শীতল হাওয়া পেতে মন চায় আমার একবার ছোঁয়া, ও মদিনা আমায় ডাকো না, শাহে মদিনা আমায় ডাকো না, আমার জীবন আর কিছুই যে চায় না, বলো সোনার মদিনায় আমার প্রাণে মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, পীরে পীরা গৌসল ভরা আজ মেরি সঞ্জের খাজা পিয়া, পীরে পীরা গৌসল ভরা আজ মেরি সঞ্জের খাজা পিয়া, বেরিল ইরশাদ আহমদ রেজা, বেরিল ইরশাদ আহমদ রেজা, সিলেট ইরশাদ বাবা শাহ জালাল,
আশা জানা তাদের দোহাই দিলাম রেখে নাও না বলো সোনার মদিনা আমার প্রাণে মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা গোল্ডেন মদিনা মাই সোয়েট মদিনা ডিয়ার মদিনা মাই গোল্ডেন মদিনা
নাথ প্রোডাকশনের বড় দয়া এহসান আমাদের প্রতি না আশিকদের প্রতি। এই কালাম সম্ভবত চট্টগ্রামে তিন দিনের সুন্নতে বড়া ইস্তেমাতেই নতুন কালাম এরা পড়েছে। শুক্রিয়া নাথ প্রোডাকশনের। আপনারাও যদি এই কালামগুলো খুঁজতে চান, দেখতে চান, জানতে চান, শুনতে চান, তবে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে আমাদেরই নাথ প্রোডাকশন বাংলা নামে। তো অনেক সময় আপনাদের এই প্রশ্নগুলো আসতো যে আমাদের এই চ্যানেলের কালামগুলো আমরা খুঁজে পাই না, তো অতি সহজ করে দেওয়া হয়েছে। আপনি নাথ প্রোডাকশন বাংলা ইউটিউব চ্যানেল গেলেই ওখান থেকে পেয়ে যাবেন। মোতালিব ভাই, সময় একেবারে শেষের দিকে, শেষ কিছু?
হ্যাঁ, একটা ঘটনার মাধ্যমে দেখি ইনশাআল্লাহ শেষের দিকে যাব। বাহলুল আনা রহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন, তার এক ছোট্ট শিশুর সাথে একটি ঘটনা রয়েছে এবং খুবই চমৎকার ঘটনা। বাহলুল আনা রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি ছোট্ট শিশু দেখলেন যে আরেকটি শিশু খেলা করছিল বিভিন্ন জিনিস নিয়ে, তুমি দেখলেন যে কান্না করছে। তখন তার কাছে যান, গিয়ে বলেন যে তুমি কান্না করছো, আসো তোমাকে আমি খেলার ব্যবস্থা করে দিচ্ছি। যখন সেই ছেলেটিকে নিয়ে তিনি যাচ্ছিলেন, তখন সেই ছেলেটি তাকে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কি আমাদেরকে খেলার জন্য সৃষ্টি করেছেন?
আচ্ছা।
তখন বাহলুল আনা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে না, আল্লাহ পাক তো আমাদেরকে খেলার জন্য সৃষ্টি করেননি। তখন তিনি বললেন আচ্ছা তুমি বলো আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। তখন সেই ছেলেটি বলতে লাগলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন যে আম হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা কি এটাই ভাবছো যে আমি তোমাদেরকে
অহেতুক সৃষ্টি করেছি
আর তোমাদের আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? তখন তিনি বুঝে গেলেন যে এটা তো আসলে সাধারণ কোনো
মানুষের কথা না,
এবং যদিও সে বয়সে অনেক ছোট, তবে আল্লাহ পাক তাকে ওই রকম জ্ঞান দান করেছেন। তখন বাহলুল দানা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে তুমি আমাকে কিছু নসিহত করো।
আল্লাহ আল্লাহ,
বাহলুল দানা একজন বুজুর্গ, তখন তিনি ওলি হিসেবে প্রসিদ্ধ, আর তিনি নসিহত গ্রহণ করছেন এক ছোট ছেলে থেকে, তাদের কিরকম ছিল। তখন সেই ছেলেটিও তাকে বলতে লাগলেন যে আমাদের হায়াত এবং মৃত্যু হচ্ছে দ্রুতগামী দুটো ঘোড়ার ন্যায়, আর হায়াত যে ঘোড়াটা আছে সেটা কিছুটা মৃত্যুর চেয়ে এগিয়ে, দুটা রেস লাগানো, আর হায়াত কিছুটা এগিয়ে আর মৃত্যুর যে ঘোড়াটা আছে একটু পিছনে। বলা যায় না কখন সে মৃত্যু নামক ঘোড়াটা ওভারকাম করবে তাকে।
আল্লাহ 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 আল্লাহ,
নসিহত কত বড় নসিহত, যে আমরা তো ভাবছি যে মৃত্যু কোথায় আছে, আমাদের তো জানা নেই, জীবন আছে তো আছে বা চলতে থাকে, কিন্তু তিনি বলছেন আপনার পিছনে সেই ঘোড়ার অবস্থান, হায়াতের অবস্থান, যে কোনো মুহূর্তে সেটা তোমাকে ওভারকাম করবে। সুতরাং তোমার উচিত হচ্ছে তোমার জীবনকে গঠন করা, ওইরকম ভাবে সুন্দর ভাবে পরিচালনা করা। তখন বাহলুল দানা রহমাতুল্লাহ তাআলা আলাই সেই ছেলের নসিহত করছিলেন। তো এরকম ভাবে এক পর্যায়ে সেই ছেলেটি আকাশের দিকে তাকালেন এবং কিছু পাঠ করলেন দোয়া দরুদ, আর সেই ছোট্ট ছেলেটি বেহুশ হয়ে গেলেন। তখন তাকে বিভিন্নভাবে হুশ ফিরে এলো এবং ক্ষুধাবৃত্তির কারণে তার শরীর, সম্পূর্ণ শরীর হলুদ হয়ে গেল। তখন যখন দেখলেন যে এই অবস্থা, তখন তিনি বললেন যে এই তো আসলে অনেক উপরে পৌঁছে গেছে, আল্লাহ তাআলার ভয়ে তাকওয়ার অর্জনের মাধ্যমে সে অনেক উপরে পৌঁছে গেছে। তখন তিনি বললেন যে তুমি আমাকে আরো কিছু নসিহত করো, এবং তুমি যে তোমার মাঝে যে এই যে ভয় রয়েছে
এটা কিভাবে অর্জন,
এটা কিভাবে তুমি অর্জন করলে? তুমি তো এখনো পর্যন্ত আল্লাহ পাক যে গুনাহ করার যে বিষয়টি আছে এটা তো আল্লাহ পাকের কলম তোমাকে এর থেকে মুক্ত রেখেছেন,
ওই বয়স তো তোমার এখনো
হয়নি। তখন তিনি বললেন যে আপনি যেটা বলছেন সেটা তো সত্য রয়েছে, কিন্তু আমি আমার মায়ের থেকে এটা শিখেছি। তো সেটা কিভাবে তুমি শিখেছো? যে আমার মা যখন রান্না করার জন্য চুলা প্রজ্বলন করে, আগুন জ্বালান, তখন আমি আমার মাকে দেখেছি ছোট ছোট লাকড়িগুলোকে তিনি প্রথমে দেন, খড়কোটা দেন, তো এর দ্বারা আমি বুঝতে পেরেছি বড় লাকড়ি জ্বালানোর আগে অবশ্যই ছোট লাকড়িগুলোকে জ্বালানো হয়। আর আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে জাহান্নামের ইন্ধন জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর, তো ওইগুলো যখন জ্বালানো হবে, এর আগে ছোট ছোট পাথর, ছোট ছোট বিষয়গুলোকে আগে জ্বালানো হবে, এটা আমার মার থেকে শিখেছে। সুতরাং আমার ভয় হয় যে জাহান্নামে যখন
আগুন, জাহান্নামীদেরকে পোড়ানোর আগে যদি সেটা প্রজ্বলিত করতে আমাকে আগে ঢালা হয়,
ব্যবহার করা হয়, তো এই জন্য আমি এটা মর্তবাই, মানে আমি এটা চেষ্টা করি আল্লাহ তাআলার ভয় নিয়ে আসার। তখন তো বাহলুল দানা রহমাতুল্লাহ তাআলা আলাইহির অবস্থা এরকম হয়ে গেল যে এ কোথায় আছে, আমি কোথায় আছি। তো ভয়ে, আল্লাহ পাকের ভয়ে তিনি সেখানে বেহুশ হয়ে যান। যখন হুশ ফিরে এলো তখন সেই শিশু ছেলেটি তিনি দেখতে পান না, তখন খুঁজতে লাগলেন, খুঁজতে লাগলেন এই ছেলেটি আসলে কে, এর পরিচয় আমার জানা দরকার। তখন জানতে 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 পারলেন যে সে হচ্ছে আওলাদে রাসূলের একজন, আল্লাহু সুবহানাল্লাহ আলাইহিসসালামের বংশধরদের একজন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো তাদের থেকে শিক্ষা যে আসলে
আলোর প্রদীপ থেকে, আলোর প্রদীপের কাছে যখন গেলেন, আলোর প্রদীপের নিকটে যখন বসলেন, তখন যদিও বা বেহলুল দানা রহমাতুল্লাহি তাআলা আল্লাহ তাআলা নেককার বান্দা ছিলেন, কিন্তু সেই প্রদীপ থেকেও সে আলো নিয়েছেন। উত্তম চরিত্র গঠন দর্শক শ্রোতা, এটা এটার নাম নয় যে কেউ আপনাকে ভক্তি শ্রদ্ধা করে, হাতে চুমু দিল আর আপনি তাকে শিরিকের ফতোয়া দিয়ে দিলেন, এটার নাম উত্তম চরিত্র নয়। একজন মানুষ ভক্তি শ্রদ্ধা নিয়ে বিনয় সহকারে কোনো আল্লাহর ওলির মাজারে গিয়ে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, আপনি তাকে শিরিকের ফতোয়া দিবেন, এটার নাম উত্তম চরিত্র নয়। কোনো ব্যক্তি আপনাকে, তার ওস্তাদকে, তার বাবাকে, মাকে সম্মান করে, ভালোবেসে পায়ে হাত দিয়ে সালাম করলো ভক্তি শ্রদ্ধার সাথে, এখানে কী যে আছে সেটা আপনি বুঝবেন না, আর তখনই আপনি সেখানে শিরিকের ফতোয়া দিবেন, এটার নাম উত্তম চরিত্র নয়।
এই জন্যই তো আজকে সমাজ থেকে এই বিষয়গুলো চলে যাচ্ছে না।
জি জি জি।
আগে সন্তানের মা বাবাকে কিরকম আদব করত, ওই যে কদম বুঝি যখন ছিল, সালামের বিষয় যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত কিন্তু এটাই ছিল যে মা বাবার সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আউলিয়া কেরাম বুজুর্গানে দিন এবং আমাদের সংস্কৃতি এটাই শিখিয়েছিল যে মা বাবাদের সামনে মাথা নত থাকবে,
নত থাকবে,
চোখ
ছোট আওয়াজে কথা বলবে,
ছোট আওয়াজে
বড় করবে না, উপরে তাকাবে না।
যখনই ফতোয়া দেওয়া শুরু করলো তখনই আস্তে আস্তে চোখ উপরে উঠতে থাকলো, এই বিষয়গুলো চলে গেল, আর এই বেয়াদবি, এই উত্তম আখলাক আমাদের থেকে চলে গেল। এখন আপনি যে বিষয়টা দিয়ে ইশারা করলেন, আসলে আউলিয়া কেরামের জীবনী কিরকম ছিল, আজকে ওই বিষয়গুলো তো ঠিকই আপনি বিভিন্নভাবে দূরে সরিয়ে দিচ্ছেন, আর যেটা নিজের ফায়দা রয়েছে সেগুলোর দিকে আপনি পরিপূর্ণভাবে ঝুঁকি আছেন, কোরআনকে বিক্রি করার যে বিষয়টা আছে। আচ্ছা, সাত কারি যারা ছিলেন এর মধ্যে হামজা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি একজন ছিলেন, তিনি সফর করছেন, সফর করতে করতে আর পিপাসর্ত হয়ে গেলেন, গলা একদম শুকিয়ে গিয়েছে। তো দেখলেন যে এক গ্রাম এসেছে, এক এলাকায় এসেছে, তো মনে মনে নিয়ত করলেন যে আমি এই গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে আমি পানি তৃষ্ণা আমি নিবারণ করে নেব। যখন সেই এলাকার, সেই গ্রামের মহল্লার কাছে যখন পৌঁছান, তখনই তার মাথায় এটা এলো যে আমি এই গ্রাম থেকে কিভাবে পানি খেতে পারি, কেননা এই এলাকার, এই মহল্লার কিছু ছেলে আমার থেকে কোরআন শিখেছে, এখন আমি যদি এখান থেকে পানি পান করি, হতে পারে
কেমনি নেই আমি,
এই পানি পান করাটা আমি সেই কোরআন শেখানোর বদলতে পান করছি,
এমন তার মনের মধ্যে আসে,
মনের মধ্যে আসে যে আমি হয়তো কোরআন শেখানোর বদলা,
আল্লাহ যদি এমনটা হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে তুমি কোরআন শিখে সেই এলাকার মানুষ থেকে পানি নিয়েছো,
পানি পান করেছো, বদলা তুমি নিয়ে নিয়েছো, তুমি ফায়দা কোরআন শেখানোর,
কিন্তু এমনটা ছিল না, তার মন এটা বলছে,
এটা তো নফসকে দমন করা।
জি জি, নফস।
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখেন যে কাউকে ঋণ দিয়েছেন, তো সেই ব্যক্তির ঘরের ছায়ায় তিনি জাননি যে ঋণের
বদলা যেন না হয়,
ঋণের বিনিময় ফায়দা যেন আমি এর থেকে না নিয়ে নিচ্ছি। অথচ তাদের আর আজকে কোরআন শেখানোর নামে কি পরিমাণে আজকে
ফায়দা নিচ্ছে,
ফায়দা নিচ্ছে, কিন্তু নিজের যে ফায়দা সেটা কিন্তু বিভিন্ন ভাবে নিয়েই নিচ্ছে,
নিয়েই নিচ্ছে।
অথচ মানুষদেরকে আউলিয়া কেরামের যে শেখানো চরিত্র
সেটা তারা বাদ দিচ্ছে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে উত্তম চরিত্র গঠনে আরও সতর্ক হওয়া, এবং যাদের উত্তম চরিত্রের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে বা গ্রন্থের মধ্যে এসেছে, ওই সকল ব্যক্তিদের উত্তম চরিত্র নিয়ে অধ্যয়ন করা, পড়া, জানা, শেখা, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইহি ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইহি ইয়া রাসূলাল্লাহি সালাম।
حبيب الله سلام علي مصطفى جان رحمت پیلا کو سلام شمع بازی میں ہدایت پیلا کو سلام جی سہانی گڑی چمکتے باکا چاند اس دلا فروز سایت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع وزی میں ہدایت پیلا کو سلام ہم غریبوں کے آقا پہ بے حد درود ہم غریبوں کے آقا پہ بے حد درود ہم فقیروں کے سروت پیلا کو سلام یا رسول اللہ سلام علی یا حبیب اللہ سلام علی
السلام علیک یا رسول اللہ صلاۃ والسلام علیک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک وصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم
رحمت پورن حق پربھا تمار تہجد اور فجرے ابھاس اچھے جار رحمت پورن پربھات ہوئے تار